কুকুরের মাংস খায়, এই ইন্ডিয়াতেও আছে কুকুরের মাংস খায়, ভারতেও আছে, চায়নায় আছে, শুয়ারের মাংস খায়, বুঝতে পারছেন, বিড়াল কুকুরের মাংস খায়, কিন্তু বুঝতে পারছেন এই মানুষগুলো তো তাদের সেন্স আসেনি, কিন্তু ভারতভূমির মানুষরা একটু সেন্স পাল্টিয়েছে, একটু পাল্টিয়েছে, তার মধ্যে আরো একটু উন্নত হতে হবে। এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে থাকতে থাকতে আমাদের আরেকটু উন্নতির দিকে চলে যেতে হবে, এইটা আমাদের সবসময় মনে রাখতে হবে, বুঝতে পারছি। আমাদের ওই মাছ মাংস পেঁয়াজ রসুন মসুরির ডাল না হলে চলে, এটা না হলে আমরা বাঁচতে পারি, এই বুদ্ধিটা আমাদের এসেছে, যখন এসেছে এই বুদ্ধিটা যখন এসেছে আমরা মাছ মাংস পেঁয়াজ রসুন মসুরির ডাল না খেলেও চলে, তখন আমরা এইটা ছেড়ে দিয়ে একটু সত্যিকারের পথে আর এগোতে পারছি না কেন? তাই সত্যিকারের ক্ষুদ্র স্বার্থ আমরা ত্যাগ করতে পারছি না কেন? শুধু এই মাছ মাংস খাওয়ার জন্য আমি এত বড় একটা জিনিস হারাবো, এত বড় একটা সুন্দর জিনিসকে আমি হারিয়ে হারিয়ে চলবো? তখন তো অনুতাপ করতে হবে, তখন তো অনুতপ্ত হতে হবে যে আপনার এই জন্য পাওয়ার পরে যখন আপনি কুকুর ছাগল হয়ে আমার সেই বিষ্ঠা পায়খানা খাবেন, কুকুরের পায়খানা খায়, মলমূত্র খায়, বুঝতে পারছেন যে এইরকম জিনিস আপনারা গ্রহণ করেছিলাম বলে আমার এই দশা হয়েছে, তখন তো নিজেকে অনুতপ্ত হতে হবে যে আমি কি ভুল করেছিলাম। কিন্তু সাধুগুরু বৈষ্ণবগণ সেটা আগে থাকতেই সাবধান করে দিচ্ছে যে মানব জন্ম লাভ করেছেন, আপনারা একটু এইসবের দিকে নজরটা ছেড়ে দিয়ে একটু এই পথে আসুন, মাছ মাংস পেঁয়াজ রসুন মসুরের ডাল ছেড়ে দিয়ে আমি হরিনাম নেওয়ার চেষ্টা করুন, সত্যিকারের হরিনাম নিয়ে সদ্গুরুর চরণ আশ্রয় গ্রহণ করে হরিভোজন করার চেষ্টা করুন, তাতে আপনাদের পরম কল্যাণ বুঝতে লাভ হবে, বুঝতে পারছেন। আপনারা এই সময়টাকে নষ্ট করবেন না, যে কোনো সময় আমরা ভাবি এত বয়স হোক আর 5 বছর বয়স হোক ছেলেটা বিয়ে দিই, মেয়েটার বিয়ে দিই, তা আপনার ছেলে মেয়ের কি বিয়ে আটকে যাবে? আপনার ছেলে মেয়ের কি বিয়ে আটকে যায়? কোনো কি বলে মেয়েটাকে বিয়ে দিয়ে এই পথে আসবো, ছেলেটাকে বিয়ে দিয়ে এই পথে আসবো? আচ্ছা এইসব কোনো কি ছেলে মেয়ের বিয়ে আটকে যায়? আমি বলবো আপনি কখনোই আটকাবে না, এটা কখন আরো ভালো হবে, আরো সুন্দর হবে, সেই জিনিসটা আমরা যদি একটু না বুঝি তাহলে তো আমরা কিছুতে কিছু করতে পারবো না। তাই আমাদেরকে সবসময় একটু সতর্ক হতে হবে, মহাজনের পন্থ গ্রহণ করতে হবে, সাধুগুরু বৈষ্ণবগণ যে কথাগুলো বলে যান সেই কথাগুলো আমাদের শুনে চলতে হবে। সত্য যুগের লোকের মতো আমরা 1 লক্ষ বছর বাঁচবো না, ত্রেতা যুগের লোকের মতো আমরা 10,000 বছর বাঁচবো না, দ্বাপর যুগের লোকের মতো আমরা 1,000 বছর বাঁচবো না, এই কলিযুগের সরকারি 60-70-80 বছর লোক বাঁচে, 120 বছর আরো লেখা আছে কলিযুগে, কিন্তু 120 এখন তো বাঁচে না, 70-80 বছর বয়সেই আমরা শেষ হয়ে যাই। সুতরাং এই অল্প সময়ের মধ্যে যতটা সময় পাচ্ছি, গুরুগুরু একটা কথা বলতেন, ইম্পর্টেন্ট কথা, যে আপনি যদি ভাবেন আরো 20 বছর বাঁচবেন, তা 20 বছরের মধ্যে তো 10 বছর বাদ দিতে হবে, কেন? 10 বছর তো রাত্র, সে ঘুমাইলে কেটে যাবে, আর থাকবে 10 বছর, 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা তো ঘুমোতে চলে যাবে, বুঝতে পারছেন, থাকবে আর 10 বছর, 20 বছরের মধ্যে 10 বছর চলে যাবে, আর সেই 10 বছরের মধ্যে আপনার কত কাজ কর্ম এই সেই খাওয়া দাওয়া বাথরুম পায়খানা আমার কাজ করবে, তার মধ্যে আপনি কতটা সময় আপনি এই ভগবানকে দিতে পারেন? যতটা সময় বেশি দেওয়া যাবে ততটাই তো লাভ, যতটা সময় বেশি ভগবানকে দেওয়া যেতে পারে ততটাই আপনাদের লাভ হবে, বুঝতে পারছেন, এইটা আপনাদের মনে রাখতে হবে, এইটা সবসময় আপনাদের মনে রাখতে হবে, এইটা আপনারা সবসময় খেয়াল রাখতে হবে। তাই আপনাদের কাছে প্রার্থনা, আপনারা এইসব বলে দিয়ে আপনারা একটু হরিভজন করুন, ভগবানের চিন্তা করুন, তাহলে আপনাদের পরম কল্যাণ বুঝতে লাভ হবে, এইটি আপনারা সবসময় আপনাদেরকে চিন্তা করতে হবে। সেরকমভাবে আমরা যদি নিজেরা একটু সতর্ক না হই, নিজেরা যদি একটু চিন্তা ভাবনা না করি, ভগবানকে পেতে হলে, ভগবানের কাছে পৌঁছাতে হলে, ভগবান যেখানে থাকেন ভগবানের সেই গোলক বৃন্দাবনে যদি পৌঁছাতে চান, তাহলে সেখানে গোলক বৃন্দাবনে পৌঁছাতে গেলে আপনাদেরকে সেই এই এখান থেকেই ভগবানের সেবাকে মানে স্মরণ করতে হবে, এখান থেকে প্র্যাকটিস করতে হবে, একটু সেবা করতে হবে। যদি মনে করেন একটা হুট করে যদি আপনাদের ফ্যামিলিতে মনে করুন যে কোনো মেয়ে জীবনে রান্না করেনি, সে শ্বশুরবাড়ি গিয়ে প্রথম কি করে রান্না করবে বলুন? এখানেও সেই রকম, এখানেও সেরকম, আপনারা এখন থেকে যদি আপনারা মানে ভগবানের সেবার মানে কি করে রান্না করতে হবে, কি করে পুজো করতে হবে, কি করে সেবা করতে হবে, কি করে মালা গাঁথতে হবে, কি করে ভগবান খুশি করা, ওখানে কিন্তু সেই বৃন্দাবনে তো সেই সেবাটাই করতে হবে। কীর্তন পাঠটা একটা সেবা, কীর্তন করাটা একটা সেবা, পাঠ করাটা একটা সেবা, হরিকথা বলাটা একটা সেবা, যে কোনো সেবা ওখানে গিয়ে করতে হবে গোলক বৃন্দাবনে। এই সেবাটা এখান থেকে যদি প্র্যাকটিস করে না যায় তাহলে আমরা ওখানে গিয়ে কি করে কি করবো বলুন, কি করে কি করব, ওখানে গিয়ে আমরা কি করে কি করব। সেই জন্য আপনাদেরকে সবসময় এই চিন্তা ভাবনা করতে হবে যে আপনারা কি করে গিয়ে ভগবানের সেবা করবেন। সেই সদ্গুরুর চরণে আশ্রয় গ্রহণ করে যদি হরি ভজন করতে পারি, এই জগতে অনেক গুরু পাওয়া যায়, ওই যুগে অনেক গুরু পাওয়া যায়, কর্মী গুরু, লৌকিক গুরু, কর্মী গুরু, জ্ঞানী গুরু, যোগী গুরু, এরকম গুরু অনেক পাওয়া যায়। কর্মী গুরু, জ্ঞানী গুরু, যোগী গুরু, অনেক গুরু আপনারা পাবেন, কিন্তু পারমার্থিক গুরুর সংখ্যা খুব কম। যে গুরু গুরু পরম্পরার মাধ্যমে আসে, রূপালোক ধারায় আসে, তা সেই গুরুর সংখ্যা এই জগতে খুবই কম। তাদের শরণাপন্ন হতে হবে, সরঙ্গ শরণাগতি হইবে যাহার তাহার প্রার্থনা শুনে শ্রী নন্দ কুমার। সেই জন্য আমাদের কিছু নিয়ন্ত্রণ জিভভাবে মনোবে উদরবে উপস্থবে, এই যে বেগ আছে, এসব যে বেগগুলো আছে, যে খাওয়া দাওয়ার জ্বালা, জিভভাবে মনোবেগ, মনের যে মনটা এদিক সেদিক ছটফট করে, মনটা সবসময় স্থির থাকে না, বিভিন্ন সময় ঝামেলার ঝামেলা জড়িয়ে পড়ি, উপস্থবেগ, জিভভাবেগ, আমাদেরকে এই সবগুলো থেকে দূরীভূত থাকতে হবে। সেই জন্য আমাদের সবসময় এই চিন্তার মধ্যে থাকতে হবে, আমরা কি করে হরিভজন করবো, কি করে হরিভজন করবো, সেইটা আমাদের সবসময় মনে রাখতে হবে। জিভভাবেগ, মনোবেগ, উদরবেগ, উপস্থবেগ, এই যে আমাদেরকে সবসময় ভাববেন যে আপনারা কি করে এগুলো থেকে রেহাই পাবেন। তাই আপনাদের কাছে প্রার্থনা, আপনারা হরিভজন কখনো ছাড়বেন না, নিজেরা হরিভজন কখনো ছাড়বেন না। হরিভজন থেকে কি করে করা যায় সেইটা আমরা উপদেশ দিতে আসেছি, সেইটা আপনাদের জানা দরকার। সত্যিকারের সদ্গুরুর চরণে আশ্রয় গ্রহণ করে এই পরিচিতের ধর্ম হরে নাম, হরে নাম, হরে নামই বলতে বলম করো না স্ত্রীব না স্ত্রীব প্রতি অন্যথা, পরিচিতে হরিনাম বিনা অন্য কোনো প্রতি নাই। এটা মনে রাখতে হবে, ইহা ভজ ইহা সবে করিয়া নির্বন্ধ সর্বক্ষণ বলইতে বিধি নাই, আর কোনো বিধি নাই, কি স্বয়নে কি ভোজনে কি বা জাগরণে অহরণী সচিন্ত কৃষ্ণ বল বদলে অহরণী সচিন্ত কৃষ্ণ, বুঝতে পারছে। আর বৈষ্ণবতা, বৈষ্ণবতা সবসময় তিনি আদর হিসেবে চেন, তরম বৈষ্ণব হিসেবে না, অমানুল মানবেন কৃত্রিমীয় সদা হরি, তিনি এর মতো নিচু হতে হবে, তরুণ মতো সহ্য করতে হবে, অপরকে সম্মান করতে হবে, এইটি আমাদের সবসময় মনে রাখতে হবে। তাই সেইটা মনে রাখতে হবে, মানে সহ্য ধৈর্য থাকতে হবে, ধৈর্য অনেক ফল ফলে, ধৈর্য ধরবেন যে কোনো কাজই, ধৈর্য ধরবেন দেখবেন ফল পেয়ে যাবেন। গুরুদেব বলছেন সমসাম ক্রিয়া বিধা, অর্থাৎ ওয়েটার সি, ধৈর্য ধরো দেখবে সব তোমার ঠিক হয়ে যাবে। সেজন্য সবসময় ধৈর্য ধরতে হবে, সবসময় ধৈর্য, তা ধৈর্য হারালে আমাদের চলবে না, সহনশীল হতে হবে, সহ্য থাকতে হবে, এইটা সবসময় মনে রাখতে হবে। গুরুপাতের সময় বলেছেন, করিয়াতে ভাষণ দিলে অত্যাচার করিল যারা, তাদের দোষ ক্ষমা করি, জগতে করিল ঘোষণা তরুণ বৈষ্ণা, তরুণ বৈষ্ণা, তরুণ মতো সহ্য করতে হবে। এইটা আমাদের প্রহ্লাদ মহারাজকে দেখুন কত অত্যাচার করেছে, আমাদের তো হাতে সময় নয়। পরীক্ষিত মহারাজ 7 দিন সময় পেয়েছিলেন, খট্টাঙ্গ মহারাজ 48 মিনিট সময় পেয়েছিলেন, কিন্তু সেই সময়টা তারা অন্য কাজে ব্যয় করেনি, একদম ভগবানের কাজে তারা মনোনিবেশ করেছিলেন। তাই তাদের কথা স্মরণ করতে হবে, তাদের কথা স্মরণ করতে হবে, বুঝতে পারছেন, ভুলে গেলে চলবে না। তাই আপনাদের কাছে প্রার্থনা, আপনারা সব এইসব ভুলে গিয়ে হরিভজন করার চেষ্টা করুন, তাহলে আপনাদের পরম কল্যাণ না হবে। জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবা, ইহা ভূমি সনাতন নাহি আর ধর্ম, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবা, ইহা ভূমি সনাতন নাহি আর ধর্ম, এই জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবা, এগুলো আমাদের সবসময় মনে রাখতে হবে। জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবা, ইহা ভূমি সনাতন নাহি আর ধর্ম, এইটা ছাড়া কোনো ধর্ম নয়। জীবকে দয়া করতে হবে, কৃষ্ণ বহির্মুখ জীবকে এই পথে আনতে হবে, লোককে দেখলে বলতেন হরে কৃষ্ণ, লোককে দেখলে হরে মোবাইল করলে হ্যালো নয়, হরে কৃষ্ণ বলতে হবে, কৃষ্ণ কৃষ্ণ বলতে হবে, দেখলে দণ্ডবাদ করতে হবে, হরে কৃষ্ণ বলতে হবে, হরে কৃষ্ণ বলতে কেমন আছেন, এরকম করে কথা বলতে হবে। এবং বলতে বলতে হরে কৃষ্ণ বারবার বলতে বলতে সপ্তাহে সর্বদাই মধ্যে কৃষ্ণ নাম আসে, জিহ্বা যেন অন্য কোনো কথা খুব কম আসে, প্রয়োজন ছাড়া অতিরিক্ত কথা না আসে, ব্যঙ্গ কথা না বলে প্রজা মত আর প্রয়াচ্য প্রজার উপর নিয়োগ লৌলঞ্চ যেন সৌলঞ্চ, এটা ভক্তির বিরোধী, এটা হচ্ছে ভক্তির প্রতিকূল। এই অত্যাহার, বেশি খাওয়া দাওয়া করা, প্রায়চ্য মানে বেশি সঞ্চয় করা, বেশি সঞ্চয় করা, আরো চাই আরো চাই আরো চাই, চাওয়া কি কখনো শেষ আছে, কখনোই ফুরাবে না, বুঝতে পারছেন, আরো চাই, প্রায়চ্য প্রজাল্প মানে প্রজাল্প ছাড়া কিছু নিয়মাগ্রহ লৌলঞ্চ যেন সৌলঞ্চ। ভক্তির বিরোধী কাজগুলো সবসময় করি, ভক্তির আগ্রহ নাই, এই সাধুগুরু বৈষ্ণবগণ আসবেন, ভক্তির উৎসাহ, এইটা একটা উৎসাহ, বৈষ্ণবগণ আমার বাড়িতে আসবে একটা আনন্দ উৎসাহ, এটাই হয়েছেন ভক্তির অনুকূল, ভক্তির অনুকূলটা এইভাবে স্বীকার করতে হবে, এটা সবসময় এই ভক্তির বিরোধী আমরা সবসময় চলি, অত্যাহার প্রয়াচ্য পর্যন্ত নিয়মাগুলো লৌলঞ্চ যেন সংঞ্চ, এগুলো আমাদের সবসময় চলতে হবে, আর অপ্রিয় থাকে যেন সাধু সঙ্গ করতে হবে, সাধু সঙ্গ, এই সাধু সঙ্গ করতে করতে হৃদয় থেকে ময়লাগুলো দূরীভূত হয়ে যায়, সাধু সর্বদা সাধু সঙ্গ করতে, অসৎসঙ্গ বা ত্যাগ সারঙ্গ গীত রাগ, অন্য গীত রাগ মানে রাগ বলতে সেই অ্যাঙ্গি রাগ না, রাগ বলতে অন্য ধরনের কীর্তন, অন্য ধরনের সুর সঞ্চার করা, অন্য রাগ রাগে নিয়ে কীর্তন করা, ওই সব নয়, সামান্য আমাদের ফল কর্তার নেই যে কীর্তন হয় এটাই সংকীর্তন, বুঝতে পারছি, সংকীর্তন যজ্ঞে মহাপ্রভু বেশি খুশি হন, মহাপ্রভু সবসময় কি সেবায় খুশি হন জানেন, সংকীর্তন যজ্ঞে, সংকীর্তন যজ্ঞে তার সেবা করতে হবে, কীর্তনরা তার সেবা করতে হবে, বেশি কীর্তন করতে পারবে তাকে ভগবান বেশি কৃপা করবেন, এখানে বেশি কীর্তন করতে হবে। আমি তো সবসময় সব ভক্তগণকে বলি যে ছোট বৌদ্ধ বিকান যদি কিনবেন, দৌড় বিকান যদি কুড়ি টাকা দাম দিয়ে বই করা হয়েছে, বড় বইটা কিনতে তো অনেক টাকা লাগে, 80 টাকার মতো লেগে যায়, তা ওরকম 20 টাকা দিয়ে বই ছোট বই করে দিয়েছি, ওই কীর্তন গুলোই মুখস্থ করবেন, ওই বড় বন্দনা করবেন, পঞ্চদত্তের বন্দনা করবেন, কৌশিকের বন্দনা করবেন, নিত্যানন্দ বন্দনা করবেন, গৌরহরির বন্দনা করবেন, রাধাকৃষ্ণের বন্দনা করবেন, এইসব বন্দনা করে হরে কৃষ্ণ মহামন্ত্র করবেন, এইসব কীর্তন গুলা করবেন, পঞ্চদত্ত বন্দনা করবেন, এগুলো করলে আপনাদের পরম কল্যাণ হবে, সকল সন্ধ্যা কীর্তন করতে হবে, সকল সন্ধ্যা কর্তন বাজিয়ে কীর্তন করতে হবে, এইটা সবসময় সদা হই, কীর্তনীয় সদা হই, কীর্তনীয় সদা হই, এইটা সবসময় মনে রাখতে হবে যে আমরা কীর্তনীয় সদা হই, এইটা সবসময় আমাদের মনে রাখতে হবে। অনেক কথা আমরা বলার আছে, অনেক কথা আমরা বলবো যে এই জগতে ওই গুরুর কাছ থেকে দীক্ষা নিতে হবে, গুরু জগতে তো অনেক বলেন, গুরু জগতে অনেক আছে কিন্তু শিষ্যের সংখ্যা কম, তাই বলেছি গুরু জগতে, গুরু মহারাজ, গুরু মহারাজ লাস্টে বলেছিলেন যে আচার্য মহারাজ অনেক তো শিষ্য করলাম, অসুস্থ অনেক তো দীক্ষা দিলাম কিন্তু শিষ্য আমার কয়জন হলো, দীক্ষা অনেক দিয়েছি কিন্তু শিষ্য কয়জন হলো, মেন কথা হয়েছে এইটা, দীক্ষা অনেক দেওয়া যায় কিন্তু শিষ্য কয়জন হয়, দীক্ষা দিলেই সবাই শিষ্য হয় না, শিষ্য মানে যিনি গুরুদেবের আদেশ অবনত মস্তকে পালন করে তিনি হবেন শিষ্য, বুঝতে পারছেন, তিনি হবেন শিষ্য, গুরুদেবের আদেশ যিনি অবনত মস্তকে পালন করেন তিনি হবেন প্রকৃত শিষ্য, এইটা আমাদের মনে রাখতে হবে, যাকে আমরা বিয়েটা কীর্তন করব, তারপরে আবার আমি কথা বলবো, অনেক সময় আছে, যা শ্রী রাজু মহারাজ কি একটা সুন্দর কথা মনে পড়েছে, চৈতন্য মহাপ্রভুর কথা, চৈতন্য মহাপ্রভু কি করে সেই দেবপুত্রকে উদ্ধার করেছিলেন, আপনারা জানেন সত্যযুগে দুর্বাসা মণি, মনে রাখবেন কথাগুলো, সত্যযুগে দুর্বাসা মণি সে এক জঙ্গলের মধ্যে শুয়েছিলেন, তাতে জটা আছে, চিৎশিখা আছে, পরবটিকি আছে, এক দেবতার পুত্র সেই খেলার ছলে সেই দুর্বাসা মণির শিখাটা কেটে দেয়, তখন দুর্বাসা মণি খুব রেগে গেছিলেন, রেগে তাকে অভিশাপ দিয়েছিলেন, দিয়েছিলেন তোকে 3-4 জন্ম ধরে তোকে কুমিরের ছানা হয়ে থাকতে হবে, কুমির পুত্র হয়ে থাকতে হবে, বুঝতে পারছেন, কুমির পুত্র হয়ে থাকতে হবে, কুমির কুমিরের ছানা হয়ে, কুমিরের বাচ্চা হয়ে তোকে থাকতে হবে, জলের মধ্যে তোকে থাকতে হবে, পরে যেন তুই কুমির হয়ে যাবি, নক্র বলে কুমির হয়ে যাবি, তখন কি হয়েছিল জানেন, তখন তিনি
এটা বুঝতে পারলো যে আমাকে সত্যযুগে যা কথা বলে, কথা বললেই তো অভিশাপ, মানে কথা যা বলে দেয় সেইটাই অভিশাপে পরিণত হয়ে যায়, বুঝতে পারছো? তখন বলে আমার তো অপরাধ হয়ে গেছে প্রভু, তার ক্ষমা করে দিন। বলে সে ক্ষমা করবো তো সেটা আল্লাহ তাআলার কথা, কিন্তু তোকে আমি যা কথা দিয়েছি, অভিশাপ দিয়েছি, সেটা তো মানে আর মানে ই হবে না, সেটা মানে কথা তোকে তোর তুই তুই কুমিরের ছানা হয়েই জন্মগ্রহণ করবি, কুমির ছানা হয়ে জন্মগ্রহণ করবি। তখন জানেন তা বলছে ঠিক আছে, তোকে আমি একটা ভালো জিনিস বলতে পারি, এই কলিযুগে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নাম রূপে অবতীর্ণ হবেন, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতীর্ণ হবে। তখন তিনি নাম করতে করতে তুই যেখানে থাকবি জলের মধ্যে, সেখানে তিনি নাম করতে লহায় নাম করবেন, তাই সেখান থেকে তুই নাম শ্রবণ করে তুই উদ্ধার হয়ে যাবি। তখন তিনি জানেন, তখন তিনি জানেন ওই সেই নক্র কি করলেন জানেন, ওই ওই সেই নবদ্বীপে যান মধ্যদ্বীপে, সেই সেখানে মানে মাছ দিয়ার ওখানে ওখানে তিনি ওই কুমির রূপে থাকতেন, সেই কুমিরটা ওখানে দেবতা পুত্র কুমির রূপে ওখানে অবস্থান করতেন। তারপর সত্য গেল, ত্রেতা গেল, দাপর গেল, কলিযুগ আসলো। কলিযুগ আসার পরে একদিন গৌরাঙ্গ মহাপ্রভু পূর্ণিমার, বুঝতে পারছেন, মায়াপুর থেকে কীর্তন করতে করতে ওই মধ্যদ্বীপে মাছ দিয়ে চলে আসছেন। সেখানে দেখা হলো ভীমের সঙ্গে, ভীম ঘোষ, ঘোষে মানে গরুডরু রাখে, ভীম ঘোষ মানে গরুডরু চড়ায়, আর ভীমের মা আবার শচীমা তাকে মা বলে ডাকছে। সেই হিসেবে ভীমের মা ভীম হয় ভাগ্নে, বুঝতে পারছেন, ধর্ম পাতিয়েছে। তো সেইভাবে ভীম হয় ভাগ্নে, ভীমকে দেখেই বলছে আরে মামা তুমি এদিকে চলে এসো, আমার মা তোমার জন্য কোনদিন অপেক্ষা করছে, কত ছানা মাখন তৈরি করে রাখে, তুমি আসো না। তখন বলে চলো চলো তোমার বাড়িতে চলো। সমস্ত ভক্তগণকে নিয়ে মহাপ্রভু কি করলেন, নিমাই কি করলেন, সেই ভীম ঘোষের বাড়িতে গেলেন, যে একটা চেয়ার উপজেলা বসতে দিয়েছে, নিমাই বসেছে। ভীমের মা বলছে দাদা নিমাই মা ভালো আছে তো, সচিমা ভালো আছে? বলে হ্যাঁ ভালো আছে, ভালো আছে। তাই বলছে ঠিক আছে তোমরা এখন বসো, তোমাদেরকে প্রসাদ দিচ্ছি। সবাই তখন বসে নিচে বসতে বলেন, আর পাতায় করে সবাইকে প্রসাদ দিলেন, ছানা মাখন ক্ষীর যা আছে, গোয়ালা বাড়ি তো সব দিয়ে দিলেন। সবাইকে নিমাই বলছে চল চল চলো আমরা একটু ওইদিকে কীর্তন করতে যাই। তখন ভীম বলছে ওইদিকে যেও না, ওইদিকে ওই জলের মধ্যে কুমির আছে, কুমির আছে, কুমির ছানা আছে, ওখানে আমরা যাই না, আর গরুগুলাও ওইদিকে কি জল টল খায় না, খুব কুমির দেখেছে ও ভয়ে খুব ভাম ভাম্বা করে, কুমির দেখে ভয় পায়, কিন্তু আমাদের গাড়িগুলাও যায় ওদিকে যেতে যায় না। তা বলছে নিমাই বলছে ঠিক আছে আমরা যাই না, কুমিরের কিসের ভয়, চলো। তখন নিমাই গিয়ে ওখানে চলে গেলেন, জানেন তো নিমাই ওখানে গিয়ে কীর্তন করতে বসে বসে কীর্তন করছে, সিংহাসনে সেগুলো কীর্তন করছে, কীর্তন সুন্দর কীর্তন করছে, আর কীর্তন শুনে হরিকৃষ্ণ মহামন্ত্র শুনে সে কুমিরের ছানা একবারে চলে এসে মহাপ্রভুর পায়ে জড়িয়ে ধরলেন, মানে সেটা মনুষ্য রূপ ধারণ করলো, বুঝতে পারছেন, কুমিরটা মনুষ্য হয়ে গেল। তখন তাকে বলছে তুমি কোথা থেকে আসবে জলের মধ্যে থেকে? বলছেন আমি নক্র ছিলাম, আগে দেবতার পুত্র ছিলাম, আমি আবার পুনরায় তোমার কীর্তন শুনে আবার কুমির পুত্র হয়েছিলাম, কুমির ছানা হয়েছিলাম, আমি ওই দুর্বাসা মুনির অভিশাপে আমার এই দশা হয়েছিল। তখন সেই হরিনাম শুনে তার এই অবস্থা হয়েছিল, তো হরিনাম শ্রবণ করলেও পরম করুণার মুক্তি লাভ হয়। আবার আরেকটা আমি গুরু বৈষ্ণবের মুখে, সূর্যদেবের মুখে, গুরু বৈষ্ণবের মুখে শুনেছি, আপনারা যখন নবদ্বীপে পরিক্রমা যান, লাস্ট পরিক্রমা যেখানে হয় মানগাছি, আমরা যেখানে প্রসাদ পাই, সেখানে মুরারি গুপ্তের সেখানে ভজন কুটির আছে, আপনারা যান মুরারি গুপ্তের মন্দির, সেখানেও মানে সারঙ্গ মুরারি বলে একজন সারঙ্গ ঠাকুর ছিলেন, সারঙ্গ ঠাকুরের বাসস্থান ছিলেন, পরে সারঙ্গ মুরারি হয়েছে। কি করে সারঙ্গ ঠাকুর ছিলেন একজন আর মুরারি ছিলেন একজন, কি হয়েছে জানেন, আগের যুগে এই জব জঙ্গলের গ্রামে খুব সাপ তাপ থাকতো, আপনারা জানেন এখনো আছে, বর্ষাকালে সাপের উপদ্রব হয়, তখন বর্ষাকালে লোকে এখনো মানে ডাক্তার বৈদ্যের কাছে যায়, অনেকে হসপিটালে নিয়ে যায়, অনেকে বার গ্রামে ওষা দিয়ে ঝাড়ে, বুঝতে পারছেন, সাপে টেনে কাটতে একটা বাচ্চাকে সাপে কামড়িয়েছে, তারপর আর বাঁচাতে পারেনি, তারা কি করেছেন জানেন তো, ওই ভেলায় করে ভাসিয়ে দিয়েছে, ভেলায় বাসি নাম ঠিকানা লিখে ভেলায় বাসিয়ে দেয়, বুঝতে পারছেন। আর এদিকে সারঙ্গ ঠাকুর জানেন তো খুব বৃদ্ধ হয়ে গেছে, ঠাকুর সেবা করতে করতে এত কুজো হয়ে গেছে, এত বৃদ্ধ হয়ে গেছে, তিনি ঠাকুর সেবা দাদা গোবিন্দ সেবা করতে পারছেন না, দাদা গোবিন্দ ঠাকুর আছে ভাই, বিগ্রহ আছে, বিগ্রহ এখন আছে, নিজের সেবা করতে পারছেন না। বিগ্রহ কাছে কি বলছে, প্রভু তুমি এমন একজনকে দাও না যে আমার সেবাটা কেউ করতে পারে, আমি তো বৃদ্ধ হয়ে গেছি আর পারছি না, তুমি এমন একজনকে দাও পাঠাও যাতে সেবাটা চালু রাখতে পারে, সেবাটা করতে পারে। তোমার সেই প্রার্থনা করতে করতে ঠাকুর তার কথা শুনেছে, শুনে রাত্রেবেলা যখন ঘুমিয়েছে তখন ঠাকুর স্বপ্নে দেখা পেয়েছে, বলছে তোর কাছে এমন একজন তুই পাঠাবো, তাকে তুই দিয়ে দিবি, দীক্ষিতের তোর শিষ্য হয়ে যাবে। কেমন বলে, তুই যখন ঘুম থেকে উঠে প্রথম যাকে দেখবি তাকে তুই দীক্ষা দিবি, ঘুম থেকে উঠে গঙ্গায় যাওয়ার সময় প্রথম যাকে দেখবি তাকেই তুই দীক্ষা দিবি। তখন সকালবেলা অত বড় থেকে ওঠে নাকি গঙ্গা স্নান করতে, সবাই কি যায় নাকি অত সে ঠান্ডার মধ্যে সবাইকে ভাগ্য হয় গঙ্গা স্নান করা। সকালবেলা উঠে তিনি গঙ্গা স্নান করতে গেছে, দেখছে একটা কলার ঘালা আসছে ভাসতে ভাসতে, বড় করে কলার ঘালা সাজানো সুন্দর করে ফুল ফুল দিয়ে ধুপকাঠি দিয়ে দাঁড়িয়ে ভাসতে ভাসতে আসছে। সে ভাসতে ভাসতে আসছে তখন দেখে মৃত্যু একটা পুত্র দেখতে পাচ্ছে, বুঝতে পারছে নাম ঠিকানা লেখা আছে, পুরানি লেখা আছে। তখন তাকে মানে মন্ত্র দিল, তাদের মধ্যে মন্ত্র দিল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম, যেই মন্ত্র দিয়ে দিল আর ছেলেটা তখন চোখ খুলছে, চোখ খুলে তাকাচ্ছে, তাকে তাকিয়ে তারপর উঠে পড়লো, বুঝতে পারছে। তারপর তাকে প্রণাম করলো, প্রণাম করে তাকে সান্তান করিয়ে গঙ্গা সান্তান করিয়ে আবার মঠে নিয়ে আসে, সেই থেকে মঠেই আছে। তার বাবা খবর পেয়েছে, বাড়ির গ্রামের লোক তো আশেপাশে থাকে, সব গ্রামের লোক তো খবর পেয়েছে ছেলে বেঁচে গেছে, বাড়ির লোকজন আসছে ছেলেকে নিয়ে যাবে। ছেলে বলছে আমি তো তোমাদের নই, আমি তোমাদের মুরারি নই, তোমরা তোমাকে গঙ্গায় ভাসিয়ে দিয়েছ, তো আমি তোমাদের মুরারি নই, আমি এই সারঙ্গের মুরারি, মানে আমার গুরুদেবের স্বামী, আমি তোমাদের নই, আমি আমি হলাম আমার গুরুদেবের, আমি সারঙ্গের মুরারি, আমি তোমাদের মুরারি নই। তখন সেই পরে সারঙ্গ মুরারি সারঙ্গ ঠাকুর চলে যায়, সেই সারঙ্গ মুরারি পরে ওখানে সেবা করে, বুঝতে পারছি। খুব সুন্দর জায়গা, মহাপ্রভুর পার্শ্ব ছিলেন খুব ভালো, বুঝতে পারছি সারঙ্গ মুরারি। সেইভাবে এই হরিনামের ফলে এই অবস্থা হয়, সেটা সত্যিকার শুদ্ধ হরিনাম হয়, শুদ্ধ হরিনাম যে হয় তার সেইটা তার কখনো প্রারব্ধ অনেক সময় খণ্ডাতে হয়, সত্যিকারে শুদ্ধ হয় না মনে, সত্যিকারে গুরু বৈষ্ণবের সেবা হলে। তাহলে আমাদের সবসময় এইটা মনে রাখতে হবে, এইটা আমাদের সবসময় মনে রাখতে হবে, এইটা হরি করে হরিভজন করতে হবে সবসময়, মানে ভক্তির প্রতিকূলতা বর্জন করতে হবে। আমি দুধ খাবো আর দুধের সঙ্গে সঙ্গে তামাকও খাবো সেটা হবে না, ওষুধ ডাক্তার দিয়েছে ডাক্তারের কাছে গুরুদেবের কাছে, জানেন যদি কেউ অপরাধ করে গুরুচরণে যদি অপরাধ করে গুরুদেবের কাছে যদি ক্ষমা চায়, গুরুদেবের কাছে যদি খুলে বলে গুরুদেব আমার এই হয়েছে, গুরুদেব তাকে কখনো ঘৃণা করেন না, আবার তাকে কোলে তুলে নেয়, বুঝতে পারছি। এটা প্রভুপাদ বলছেন গুরুদেবের কাছে সব খুলে বলতে হয়, যদি আমি লুকিয়ে থাকি লুকিয়ে রাখি জিনিসটা ডাক্তারের কাছে, যদি রোগটা লুকিয়ে রাখি তাহলে ডাক্তার আমার চিকিৎসা করতে পারবে, চিকিৎসা করতে ডাক্তারকে সব খুলে বলতে হবে যে আমার এই হয়েছে এই হয়েছে। কোথায় যদি গোপনেও কিছু থাকে, গোপন জায়গায় যদি ওষুধ থাকে সেটাও ডাক্তারকে দেখাতে হবে, না না আমার লজ্জা করলে হবে না, আমার ভয় করলে হবে না, আমার মানে লুকিয়ে রাখলে হবে না, আমাকে দেখাতে হবে যে ডাক্তারবাবু আমার এইটা হয়েছে, তাই না? তাই ডাক্তার চিকিৎসা করতে পারবে। তাই গুরুদেবের কাছেও, মানে গুরুদেব হলেন শিষ্যের প্রাণ কেন্দ্র, গুরুদেব হলেন শিষ্যের প্রাণ কেন্দ্র, আর শিষ্যের সঙ্গে গুরুদেবের সম্পর্ক হবে মধুর সম্পর্ক, বুঝতে পারছেন, যেটা মানে সে সারার মতো নয়, সেই সম্বন্ধ থাকতে হবে, বুঝতে পারছেন, সেটা না হলে আমরা কিছু বুঝতে পারি না। সেই যে আমাদের সবসময় মনে রাখতে হবে যে গুরুদেব মানে আমাদের যিনি হলেন মাঝখানে, তিনি ভগবানের কাছে চিঠি লেখা যায়, ভগবানের কাছে চিঠি ভগবানের কাছে ফোন করা যায়, ভগবানের কাছে ফোন করে, ভগবানের মোবাইল নম্বর জানেন, ভগবানের মোবাইল নম্বর কেউ জানে না, বুঝতে পারছেন, ভগবানের মোবাইল নম্বর কেউ জানেন নাকি বলতে পারেন, ভগবানের কত মোবাইল নম্বর আছে, মানে আমরা সবাই মোবাইল নম্বর জানি কিন্তু ভগবানের মোবাইল নম্বর মানে সেই বংশী, বুঝতে পারছেন, বংশী সব কিন্তু জিরো, দেখেছেন তো সবগুলো জিরো, ভগবানের সবগুলো জিরো, মানে তার নাম্বার হচ্ছে জিরো, বুঝতে পারছেন। সেইভাবে তিনি তাই সে বংশী ডাকলে, বংশী দিয়ে ডাকলে ভগবান চলে আসে। তা আমাদের তো বংশীবংশী অধিকার তো কৃষ্ণকে দিয়েছে, কৃষ্ণ বংশী বলা তো বুঝু কপিরা চলে আসতো, গরু গাড়িগুলো চলে আসতো, কিন্তু আমাদেরকে ভগবান অধিকার দিয়েছে হরিনাম করতে, কৃষ্ণ নামে তিনি অধিকার দিয়েছেন, ভগবান কৃষ্ণ নামে অধিকার দিয়েছেন, আমাদের কৃষ্ণ নাম করতে হবে, বুঝতে পারছেন। ভগবান সেবক অনুসারে যার যার অধিকার দেয়, মানে অধিকার অনুসারে সেবা, স্বশা অধিকার অনুসারে সেবা করা উচিত, যার যেখানে অধিকার সে সেখানে সেবা করবে,
যার যেখানে যেরকম অধিকার দেবেন সেই অধিকার ডেঙ্গি গেলে হবে না, অধিকার অনুসারে সেবা করা উচিত। বুঝতে পারছি, অধিকার অনুসারে সেবা করা উচিত, তাই আপনারা সেই অধিকার অনুসারে সেবা করবেন, এইটা হলো কথা। শশা অধিকার অনুযায়ী সেবা করা উচিত, আর গুরু বৈষ্ণবের আনুগত্য হচ্ছে মেন জিনিস। বুঝতে পারছেন, আপনারা সব দলে মিশলে হবে না, সব জায়গায় গেলে হবে না। বুঝতে পারছেন, সব জায়গায় সব দলে মিশলে হবে না। বুঝতে পারছেন, মানে আমি কালকে বলছিলাম একটা যজ্ঞ করছি, সেখানে এক চামচ ঘি দিচ্ছি, আবার এক চামচ জল দিচ্ছি, আবার এক চামচ ঘি দিচ্ছি, আবার এক চামচ জল দিচ্ছি, তাহলে যে কথা হবে, যে কথা তো হবে না। আমি ভালো কাজটা করবো, আমার সঙ্গে জায়গায় খারাপ কাজটাও থাকবে, তাই না? হবে না। শুধু ভালো কাজটাই করতে হবে, আর খারাপ কাজটাকে পরিত্যাগ করতে হবে। শুধু ভালো কাজ ভক্তির অনুকূলটা করতে হবে, ভক্তির প্রতিকূলটা বর্জন করতে হবে। দ্রুত পালো স্ত্রী সোনা সোনা এগুলো সব বর্জন করতে হবে। দ্রুত ক্রীড়া জুয়া খেলা তাস খেলা পাশা খেলা মদ গাঁজা ভাং বিড়ি সিগারেট চা এসব ত্যাগ করতে হবে। স্ত্রী অবৈধ স্ত্রী সঙ্গ এসব ত্যাগ করতে হবে। আর সোনা বলতে জীবহিংসা, কোনো জীবকে হত্যা করা চলবে না। সর্বজীবে কৃষ্ণ অধিষ্ঠান, সর্বজীবে কৃষ্ণ থাকেন, ভগবান থাকেন, সর্বজীবে কৃষ্ণ অধিষ্ঠান, এইটা সবসময় থাকে, এটা আমাদের মনে রাখবেন। আর সব জীবের মধ্যে ভগবান আছে, সেইভাবে আপনার আপনাদের কোনো প্রশ্ন আছে বলুন, কেউ কোনো প্রশ্ন রাখবে আমার কাছে বলুন। কোনো কিছু বুঝতে পারছেন না, কিছু জিনিস জানতে পারছেন না, কিছু বুঝতে পারছেন না, কেন হরিভজন করবো না, কেন হরিভজন করবো বা কেন হরিভজন করবো না, কেন ভগবানকে ডাকবো না, ডাকলে কি অসুবিধা আছে বলুন না। ভগবানের নাম করলে, ভগবানের হরিনাম নিলে, ভগবানের চিন্তা করলে কি অসুবিধা আছে? হ্যাঁ বলবেন যে মাছ মাংস খেতে পারবো না, তাই তো বলবেন, তাই তো? তা সুতরাং মাছ মাংস খেলে তো আপনার অপরাধ হবে, জানেন তো? ওই সত্যটা ওই লিফলেট লিখে দিয়েছে, ওইটা পড়বেন, পড়তে তিনি পয়সায় দিয়ে দেবে, দেখেন দেখবেন। এই যে সবাই একটা করে বাড়িতে নিয়ে পড়বেন, যারা মাছ মাংস খায়, এই দেখুন কি লেখা আছে দেখছেন, স্ট্রোক, হৃদরোগ, ক্যান্সার, লিভার, যকৃৎ, গ্রন্থি বা বাতের রোগ, কোষ্ঠকাঠিন্য, অন্যান্য কঠিন রোগ, এই সমস্ত রোগের প্রধান কারণ হচ্ছে আমিষা। বুঝতে পারছেন, এইটা এইটা আপনার সবাই এইটা নিয়ে পড়বেন বাড়িতে, এটা এমনি সব লিখে দিয়েছি, এর মধ্যে সব লিখে দিয়েছি। ইসলাম ধর্ম কি বলেছে, খ্রিস্টান ধর্ম কি বলেছে, বৌদ্ধ ধর্ম কি বলেছে, কে কি লিখেছে, সব এদের মধ্যে লেখা আছে, পুরাই সমস্ত ডিটেইলস দিয়ে লিখে দিয়েছি, আপনারা বাড়িতে নিয়ে পড়বেন। বুঝতে পারছেন, এটা বাড়িতে নিয়ে পড়বেন। এই যে সুস্বাস্থ্য বানাবো আমি সাহায্য, বুঝতে পারছেন, এই যে লোকের এত ওষুধ হয়, মানে এই যে মৃত্যু থেকে এই লোক ঘরে কোনায় কোনায় ওষুধের ডাক্তার, তাই না? এত হসপিটাল হয়ে দিনের পর দিন হসপিটাল, মমতা ব্যানার্জিতে একবারে মডার্ন হসপিটাল বানিয়ে দিচ্ছে, সুপার স্পেশালিটি, মানে সুপার স্পেশালিটি হসপিটাল বানিয়ে দিচ্ছে, এত হসপিটাল, এত ওষুধের দোকান, তো ওই মানুষ মরা থেকে কেউ মানে কমাতে পারছে, রোগ থেকে কেউ কমাতে পারছে, কি বলুন? আজকে একটা রোগ ঘরে একটা, আজকে একটা অপারেশন করে দিল, আবার পাঁচ দশ বছর পরে আর একটা অপারেশন হবে। বুঝতে পারছেন, কেউ কোনো বন্ধ করতে পারছে কি, বন্ধ করতে, এইসব কোনায় কোনায় ঘরে কোনায় কোনায় ওষুধের দোকান, ঘরে কোনায় কোনায় হসপিটাল তৈরি করে দিয়েছে, কই তাদের লোকের রোগ কি নিরাময় হচ্ছে, কোথায় শেষ কি হচ্ছে কি? তোমার যতই ওষুধের দোকান হোক ততই ভিড় বাড়বে বেশি আরো। বুঝতে পারছি, আমি তো উলুবরিয়া থেকে, ওখান থেকে একটা ওই সেবাব্রত বলে জায়গা আছে ওষুধের দোকান উলুবরিয়া, ওই মানে সেখানে তো আসতেই পারি না, ওদের এত ভিড়, ওই সামনে দিয়ে মানে গাড়ি আরে এক ঘন্টা দাঁড়িয়ে থাকে। বুঝতে পারছি, আর কি, আর আমি ভগবানকে ডাকি, মানুষের এত রোগ, রোগ তো হবেই, তারা ভগবানকে ডাকবে না, সবসময় নিজের চিন্তা করবে, নিজের কথা ভাববে, সবসময় এই করবে সেই করবে, সবসময় নিজের দেহাত্ম বলে চিন্তা করবে, কি ভালো করবো, ভালো খাবো, ভালো ঘুমাবো, এইসব চিন্তা করবে। তাদের তো ভগবান বলবে, তুমি তোমাকে পাঠিয়েছিলাম আমার কথা শোনার জন্য, আমার কথা বলবার জন্য, আমার চিন্তা করার জন্য, আমার নাম করার জন্য, তুমি শুধু নিজের দেহের চিন্তাই করে গেছো, এই দেহটা তো বাবা দিয়েছে, আমাকে তো আর বাবা মা দেয়নি, তুমি শুধু দেহের চিন্তাই করে গেছো, কি করে ভালো খাবে, কি করে ভালো খাবে, কি করে ভালো পড়বে, কি করে শরীর ভালো রাখবে, এইসব চিন্তা করে গেছে। সুতরাং তুমি তো আমার চিন্তা মোটেই করোনি, এই যে কথাগুলো বলছি সেই আত্মার খাদ্য হচ্ছে না হরিনাম, এই দেহের খাদ্য। আজকে দেখবেন একদিন উপবাস করবেন, আজকে ওজনটা মাপবেন, আজকে একদিন উপবাস করবেন, পরের দিন দেখবেন 1 কেজি 2 কেজি ওজন কম, কি ঠিক না? ঠিক। একাদশী দিন কাপড়া নিজেরাই দেখবেন, যারা একাদশী করে তারা দেখবেন একাদশীর আগের দিন ওজনটা মাপবেন, একাদশী করা হয়ে গেল, তারপর দিন দেখবেন 1 কেজি ওজন কম। কেন? আমরা একাদশী দিন উপবাস করি, সামান্য আহার খাই, এত অন্ন খাই না, এত কিছু খাই না, খাই সামান্য ফলাহার বা একটু ওই সবুজ সবুজ মানে যা ওই বাদাম সেরে দিই, দেখবেন 1 কেজি ওজন কম। আমরা পরীক্ষা করে দেখেছি, আমরা নিজেরা পরীক্ষা করে দেখেছি। বুঝতে পারছি, কথার কিন্তু কোনো ভেদাল নেই। বুঝতে পারছি, সেই জন্য তাই আমাদেরও এই ডাল ভাত তরকারি হচ্ছে দেহের খাদ্য,
সায়েন্স যেমন বলে আমি আমার দেহটা এক বস্তু না, তাই আপনি আপনার দেহটা যদি এক বস্তু আন, আপনি তো সায়েন্স বিজ্ঞান বলে যে আপনি যা খান তার নির্যাসটা সমস্ত দেহের মধ্যে ঢোকে, কি ঢোকে না বলে না? তাই যখন আপনি যদি আপনি আর আপনার দেহ একই হয় তাহলে আপনি যদি আলু খান তাহলে আপনি আলু, তাহলে আপনি নিজে আলু হয়ে গেলেন, তখন আর উত্তর দিতে পারেন না। আমি আর আমি আমার দেহটা একই বস্তু নয়, এই দেহটা হচ্ছেন ক্ষিতি অপতেজ মরুদ্ব জল বায়ু মাটি দিয়ে তৈরি। জল বায়ু আমাকে যদি পুড়িয়ে ফেলে, মুসলমানরা কবর দেয়, মুসলমানরা কবর দিলে ওখানে 5 বছর 7 বছর পর সেখানে সবকিছু পাওয়া যায়, হাড় গুলো পাওয়া যায়, আর সব ওই মাংস গুলো সব মাটির সঙ্গে মিশে মাটি হয়ে যায়। মানুষ যখন পোড়ায় তখন সব স্থায়ী হয়ে যায়, কিন্তু ধোঁয়া ওড়ে জলের সঙ্গে জলবাষ্প হয়ে যায়, আবার জলের সঙ্গে বায়ুর সঙ্গে মিশে যায়, আবার জলের সঙ্গে মিশে যায়, আবার এই স্থায়ী হয়ে মাটির সঙ্গে মিশে যায়। ঠিক আছে, এক দেহ থেকে অন্য দেহ তৈরি হয়, একটা দেহ থেকে। এই জন্য বলছেন মনুষ্যমিতা বলেছেন আমি মাছ খাই আর মাংসই খাই আর যে যাই খাই আমি আমার নিজের শরীরটাকে খাই, আমি মাছ খেলেও গোমাংস খাওয়া হয়, কারণ কেন একটা দেহ থেকে অন্য দেহ তৈরি হচ্ছে। আমি মান যোগ সেখানে আমি লিখে দিয়েছি আমি প্লাস সে, মানে নিউটনের নিউটনের থার্ড লা বলেছে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়ালেন্ট অপোজিট রিঅ্যাকশন। নিউটনের 19 পরে বিজ্ঞানের সায়েন্স তারা বুঝতে পারছে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে প্রত্যেক ক্রিয়াই আমি যাকে অ্যাকশন করবো তার রিয়াকশন আসবে। তা আমি যখন এই জগতে একটা ছাগলকে কাটছি, ওই ছাগলটাকে কাটছি কিন্তু দেহটাকে পাচ্ছি, আত্মাটাকে তো কাটতে পারছি না, আত্মার তো বিনাশ নেই। আমার সে আত্মাটা কি করছে, একটা দেহ পাচ্ছে, ছাগলটা হয়তো কিছু কিছু জন্মের পরে সে মানুষ দেহ পাবে, আবার আবার এই ছাগলের দেহটা আবার মানুষের দেহ হয়ে যাবে, তখন ওই ওই মানুষটাই আবার আরেকটা জীবকে হত্যা করবে, মানে একটা জীব আরেকটা জীবকে হত্যা করবে। আমি যাকে হত্যা করবো পরের জন্য সে আমাকে হত্যা করবে। আমি যদি একটা মুরগি কাটি সেই মুরগিটা কোনো জন্মে মানুষ হয়ে যাবে, আর আমি কোনো জন্মে মৃত্যু হওয়ার পর আমার শরীরটা দিয়ে কি হবে, আমার আমার একটা মুরগির দেহ তৈরি হবে, মুরগির দেহ তৈরি হবে, অর্থাৎ চিন্তা করুন যে আমাদের কি করা দরকার। আমরা 10 মাস 10 দিন মাতৃগর্ভে ছিলাম, মাথা ছিল নিচের দিকে, পা ছিল উপরের দিকে, সে যখন মায়ের পেটে বসে ক্রন্দন করছিলাম আমরা খুব দলামোচা হয়ে একবারে এইভাবে ছিলাম, মাথা ছিল নিচের দিকে, কত কষ্ট করেছিলাম, ভগবানকে ডেকেছিলাম, ভগবান আমি তোমার সেবা করবো, চোখ দিয়ে তোমার বিগ্রহ দর্শন করবো, আমি তখন ভগবানকে ডেকে দর্শন দিয়েছিলাম মায়ের পেটে, ভগবান তখন দর্শন দিয়েছিলেন, তখন আমি কথা দিয়েছিলাম ভজদে বলে এসেছিলে ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার ঘরে পা দিয়ে তোমার ধাম বাড়িতে তুলসী রাখবেন, তুলসী পরিক্রমা করবেন, তুলসী করলে ভক্তি লাভ হয়, তুলসী পূজা করলে তুলসী পরিক্রমা করলে ভক্তি লাভ হয়, শুধু ধূপ ধরে দিলে হবে না, তুলসী গাছ লাগিয়ে সেটা টবে হোক, সেটা একটা মাটির ঢালের মধ্যে হোক, আর যার পয়সা আছে সে পাথর দিয়ে বাঁধিয়ে দেখুক, যার যেরকম ক্ষমতা সে ওই তুলসীকে পরিক্রমা করতে হবে। তুলসী পরিক্রমা করলে বৃন্দাবন করলে, আমরা প্রতি বছর তো বৃন্দাবন যাওয়া সম্ভব নয়, শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য, টাকার জন্য, পয়সার জন্য সবসময় বৃন্দাবন যেতে পারি না, মানুষের ভাগ্যের জন্য যেতে পারি না, কিন্তু তুলসী পরিক্রমা করলে বৃন্দাবন পরিক্রমার ফল হয়, সংসার পরিক্রমা থেকে রেহাই পাওয়া যায়। বারবার এই সংসারে আসছি, এই যে মানুষের সংসার হয়েছে, কোনদিন ছাগলের সংসার পাবো, কোনদিন গরুর সংসার হবে, কোনদিন শুয়ারের সংসার হবে, কোনদিন কুকুর বিড়ালের সংসার হবে, এই যে সংসার করে এসেছি আবারও সেই সংসারে চলে যাচ্ছি, কিন্তু আমরা যদি মনুষ্য জন্ম লাভ করে এই ভগবানের সেবা করতে না পারি, বারবার এই জগতে ভাবে কয়বার আলি কয়বার গেলি তবু তত্ত্ব না শিখিলি, নিজের মাথা নিজে খালি, এ দোষ দিবি করে ভাই। এই জন্য সবকিছু ছেড়ে দিয়ে, মানে সবকিছু ছাড়তে বলি, ঘর সংসার এগুলো তো আপনার কেউ নিয়ে যাবে না, হরিনাম করলে ভগবান তো এগুলো নিয়ে যাচ্ছে না, ভগবান কর সংসার এগুলো স্ত্রী পুত্র কন্যা কি ভগবান নিয়ে যাচ্ছে, হ্যাঁ তাকে সমর্পণ করতে হবে, হ্যাঁ ভগবান আমি তোমার, আমার স্ত্রী পুত্র কন্যা সবই তোমার, আমি তোমার সংসারে আছি, এই জন্য কৃষ্ণের সংসারী সংসারী হন, অর্থাৎ আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে, অ্যাপ্লিকেশন মানে গুরুর কাছে ভিক্ষা মাগতে হবে, ভিক্ষা মাগতে হবে, কি ভিক্ষা, যে আমাকে হরিনাম ভিক্ষা দিন, ভিক্ষা মাগতে হবে গুরুদের কাছ থেকে, হরিনাম ভিক্ষা মাগতে হবে, যে গুরু আমাকে কৃপা করুন, আমাকে সেবায় নিয়োজিত করুন, আমাকে ভিক্ষা দিয়ে দিন, আমাকে আমি নিয়মিত সব মেনে চলবো, এইভাবে গুরুদের কাছ থেকে অ্যাপ্লিকেশন। চাকরি যদি পেতে চাই, চাকরি যদি পেতে চাই আমাদেরকে বারবার অ্যাপ্লিকেশন করতে হবে, 2-4-10টা অ্যাপ্লিকেশন করে চাকরি হলো না বলে খাতা ফাতা গুটি গুটি বসে থাকলাম, আর পড়াশোনা করলাম, অনেক পরীক্ষা দিয়েছি আর হবে না, এরকম করে বিরক্ত হয়ে গেলাম না, ধৈর্য আরাম হবে না। একটি চাকরি করার জন্য অ্যাপ্লিকেশন করে যেতে হবে, করে যেতে হবে, আর এই ভগবানের সেবা পাওয়ার জন্য এইরকম বারবার করে গুরুদেবের কাছ থেকে যেতে হবে, দীক্ষা মাধ্যমে আসতে হবে, যেতে হবে, সম্পর্ক রাখতে হবে, সম্বন্ধ রাখতে হবে, তাহলে আমরা ভগবানকে লাভ করতে পারবো। জয় শ্রী রাধু মহারাজ কি। এখানে বই বিক্রি দেখে নিচ্ছে আপনাদের, একটা বই কিনলে একটা ক্যালেন্ডার ফ্রি দিয়ে গেলে, বুঝতে পারছে, একটা ক্যালেন্ডার, হ্যাঁ হ্যাঁ, যদি বই বই কিনেন তাহলে একটা করে ক্যালেন্ডার ফ্রি দিয়ে দেবে, বই নিয়ে নেবেন, নিত্যানন্দ মহিলার কাছে গৌরী গীতাঞ্জলি আছে, বুঝতে পারছেন, মানে 40 টাকা দামের একটা বই কিনলে একটা করে ক্যালেন্ডার পেয়ে যাবে, বুঝতে পারছেন, একটা করে ক্যালেন্ডার পেয়ে যাবে, বুঝতে পারছেন, ওই বই নিয়ে নেবেন, গৌরী গীতাঞ্জলি আছে, উপদেশ আছে, ওই উপদেশগুলো পড়বেন, আমি যে হরিকথাগুলো বলি সেগুলো সব ওই বইয়ের মধ্যে আছে।